শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখানে মঙ্গলবার দুপুর, আর বাংলাদেশ এবং ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জাতীয় ঐক্যফ্রন্ট নয়া নির্বাচনের দাবিতে সংলাপের আয়োজন করবে। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এতে আমন্ত্রণ জানানো হবে।
রয়েছে আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জলবসন্তে আক্রান্ত হয়েছে 500+ শিশু।
আরও রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
ভারতের সুপ্রিম কোর্ট শাস্তিপ্রাপ্ত সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে তাঁর পদে পুনঃপ্রতিষ্ঠিত করেছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর। পড়ছি সরকার কবির উদ্দিন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সীমান্ত প্রাচীর গড়ার ব্যাপারে সমর্থন হাসিলের লক্ষ্যে মেক্সিকো সংলগ্ন দক্ষিণী সীমান্ত দেশকে মানবিক ও নিরাপত্তার নিরিখে দারুণ অত্যাশন্ন একটি হুমকি রূপে চিত্রায়িত করার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন লাগাতার। কংগ্রেস বিধায়কদের সঙ্গে দেয়াল গড়ার তহবিল আদায়ের এই আইনি লড়াই এখন সরকারি কাজকর্ম আংশিক বন্ধের অচলাবস্থাকে 18 দিনে প্রলম্বিত করল। এই সামনের সপ্তাহান্ত অবধি এটা চলতে থাকলে আংশিক সরকার অচলের ইতিহাসে সেটা হবে দীর্ঘতম সময় যুক্তরাষ্ট্রে। ডেমোক্রেটিক দলের তরফের সেনেট নেতা চাক শুমার সোমবার নিউ ইয়র্কে বলেছেন, কংগ্রেস যদি ওই সীমান্ত দেয়াল গড়তে প্রেসিডেন্টের দাবি মোতাবেক অর্থ বরাদ্দ দেয় তাহলে এক বিপর্যয়কর পরিস্থিতি দেখা দেবে। তাতে করে বলেন, এটা শাসন পরিচালনার কোনো তরিকা নয়, নিজ দাবি চরিতার্থ করতে টেবিল চাপড়িয়ে লক্ষ লক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত করা কোনো পন্থা হতে পারে না।
We're negotiating a location. It will be announced probably not in the not too distant future. They have made it very clear. In fact, they've actually said to the media that they would.
গত 2 সপ্তাহে ডেমোক্রেটিক দলের নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্প প্রশাসনের নিষ্পত্তি আলোচনায় ইতিবাচক কোনো ফলদায়ী হয়নি। ডিসেম্বরের সেই 22 তারিখ থেকে নিয়ে এ অবধি যুক্তরাষ্ট্র সরকারের সার্বিক কর্মকাণ্ডের 1/4 প্রায় থমকিয়ে রয়েছে। 8 লক্ষের মতো সরকারি কর্মচারী কাজ করেও বেতন পারিশ্রমিক পাবেন কি না, পেলে তা কবে পাবেন, ইত্যাকার সব অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন এখন। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার 2 দিনের বাণিজ্য আলোচনা আবার শুরু হলো বেইজিংয়ে আজ মঙ্গলবার। বাণিজ্য রফা একটা হয়ে যেতেও পারে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস এ আশাবাদ ব্যক্ত করবার একদিন পরেই। উইলবার রস যুক্তরাষ্ট্রভিত্তিক কেবল নিউজ নেটওয়ার্ক CNBC-কে বলেন, এ ধরনের একটা রফায় প্রধান প্রধান ইস্যুগুলোর নিষ্পত্তি হয়ে যেতে পারে বলে আশাবাদী তিনি।
I think there's a very good chance that we will get a reasonable settlement that China can.
যুক্তরাষ্ট্রের আলোচকেরা চাইছেন দুদেশের তরফেই পণ্য সামগ্রীর ওপর ধার্য শুল্ক বিষয়ক বিরোধের নিষ্পত্তি করা। ধার্য যে শুল্কের কারণে বিশ্ববাজারকে ঘোলাটে করে তুলেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবতই চীনের বিশাল বাজারে প্রবেশাধিকার নিয়ে অভিযোগ করে এসেছে, আর চীনও আমেরিকান দ্রব্য সামগ্রীর প্রাযুক্তিক প্রাধান্য প্রকাশের দাবি জানিয়ে এসেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখন উত্তর কোরিয়ায় রয়েছেন। 4 দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথাবার্তা চলছে তাঁর বেইজিংয়ে। কিম তাঁর স্ত্রী রি সোল জু এবং বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তাকে নিয়ে একটি বিশেষ ট্রেন উত্তর কোরিয়া থেকে বেইজিং গিয়ে পৌঁছয় আজ মঙ্গলবার সকালে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, কিম চীন সফরে গিয়েছেন প্রেসিডেন্ট শির আমন্ত্রণে। উত্তর কোরিয়ার মূল রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্রদেশ চীনে কিম জং উনের এটা 4th সফর। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিমের সঙ্গে দ্বিতীয় আরেকটি শীর্ষ বৈঠক অনুষ্ঠান নিয়ে কথাবার্তা চলছে এখন। কোনখানে হবে বৈঠক, আলোচনা হচ্ছে তা নিয়ে অদূর ভবিষ্যতেই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।
This is not the way to govern. Pound your fist on the table and cause damage to millions of people unless I get my way. It's not what the constitution.
কিমও এই হালই বলেছেন যে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি আরেকটি বৈঠকে বসতে চান তিনিও, তবে ওয়াশিংটন সমন্বিত পন্থা অনুসরণ না করলে পর তাঁর দেশকে আর এক পথ অনুসরণ করতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ভারতের সংসদের নিম্নকক্ষে একটি বিতর্কিত বিল পাশ হয়েছে যাতে হিন্দু শিখ বা খ্রিস্টানদের মতো ধর্মীয় গোষ্ঠীর জন্য নাগরিকত্বের একটি সহজ পথ প্রস্তাব করা হয়েছে, তবে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত মুসলিমদেরকে বাদ রাখা হয়েছে। বিরোধী দলীয় সদস্যরা এই প্রস্তাবকে বিভক্তিমূলক বলে প্রতিবাদ জানিয়েছেন। বলেছেন, ধর্মীয় দিক থেকে এই একপেশে বিল মানা যায় না, এই বিল ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী। এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের অনুষ্ঠানে বিশ্ব সংবাদের পরের অংশে। মিয়ানমার থেকে বিতাড়িত যেসব রোহিঙ্গা সৌদি আরবে পাড়ি জমিয়ে সেখানে আটক হয়েছিলেন, তাদের মধ্যে থেকে অন্তত ১৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
ঢাকা বিমানবন্দরের পুলিশ জানিয়েছে মঙ্গলবার ভোরে একটি ফ্লাইটে ওই ১৩ রোহিঙ্গা বাংলাদেশে পৌঁছায়। পুলিশ জানিয়েছে বিমানবন্দরে পৌঁছার পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা যে রোহিঙ্গা তা স্বীকার করেছেন। তারা আরো জানিয়েছেন, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করার পর তাদের পরিচয় গোপন করে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেন এবং তা ব্যবহার করে সৌদি আরব চলে যান। বাংলাদেশে আসার আগে বেআইনিভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এ সকল রোহিঙ্গা দেশটির একটি বন্দি শিবিরে আটক ছিলেন বলে তারা জানিয়েছেন। তবে এ সকল রোহিঙ্গাদের ভাগ্য কি হবে সে বিষয়ে কিছু জানা যায় নাই। এর আগে রোববার লন্ডন ভিত্তিক একটি অনলাইন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, অবৈধ অনুপ্রবেশের দায়ে গত প্রায় ৫ থেকে ৬ বছর সৌদি আরবের বন্দি শিবিরে আটক রোহিঙ্গাদের দেশটি ফেরত পাঠাবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জল বসন্ত ছড়িয়ে পড়েছে, জানাচ্ছেন কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জাম হোসেন শাকিল।
রোহিঙ্গাদের কাছে রোগটি আঁরা নামে পরিচিত, বয়স্কদের মাঝে ছোঁয়াচ্ছে এই রোগটি, তেমন বেশি না ছড়ালেও বেশি আক্রান্ত হচ্ছেন রোহিঙ্গা শিশুরা। ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে যাতে রোগটি না ছড়ায় সেজন্য সচেতনতা বাড়ানো হচ্ছে। জলবসন্তের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় রোগটি আরো ছড়ানোর আশঙ্কা করছেন কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার এম এ মতিন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশে জাতীয় ঐক্যফ্রন্ট নতুন নির্বাচনের দাবিতে সংলাপের আয়োজন করবে। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এতে আমন্ত্রণ জানানো হবে, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
ডক্টর কামাল হোসেনের বাসভবনে এক বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে নির্বাচনের অনিয়মের চিত্র তুলে ধরে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ফ্রন্ট নেতারা ক্ষতিগ্রস্ত এলাকায় দেশব্যাপী সফর করবেন। বৈঠকে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্না। তিনি বলছিলেন,
নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তার বিরুদ্ধে জনমত সংগ্রহের জন্য প্রথমত একটা জাতীয় কনভেনশন করব, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের থাকবো, তাছাড়া যারা যারা এই নির্বাচনে অংশ নিয়েছিলেন ঐক্যফ্রন্ট ছাড়াও বামফ্রন্ট, সর্বনেপি, তাদেরকে ডাকবো।
বৈঠকের শুরুতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, ৩০শে ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ওদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে, অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের সুপ্রিম কোর্ট শাস্তিপ্রাপ্ত সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে তার পদে পুনর্বহাল করেছে, জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী কলকাতা থেকে।
তিন মাস আগে গত ২৩শে অক্টোবর গভীর রাতে কেন্দ্র সিবিআই এর বিবদমান ডিরেক্টর অলোক ভার্মা ও তার ডেপুটি রাকেশ আস্থানাকে আকস্মিকভাবে ছুটিতে পাঠিয়ে তাঁদের অধস্থন অফিসার নাগেশ্বর রাওকে অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত অধিকর্তা পদে নিয়োগ করে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, ভার্মা রাফাল যুদ্ধবিমান কেনায় অনিয়ম নিয়ে তদন্ত করছিলেন বলেই তাঁকে সরিয়ে দেওয়া হল। ভার্মা কেন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন। আজ শীর্ষ আদালত কেন্দ্রের ওই নির্দেশ খারিজ করে দেয়, সেই সঙ্গে নাগেশ্বর রাওয়ের বিতর্কিত নিয়োগও। তবে সুপ্রিম কোর্ট বলেছে, পদ ফিরে পেলেও এখনই ভার্মার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটিকে বৈঠকে বসে ভার্মার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাঁর সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফরকালে ইরান ও ইসলামিক স্টেট পানে বিশেষ নজর নিবদ্ধ রাখছেন। সফরের প্রথম যাত্রাবিরতি স্থল জর্ডানে গিয়ে পৌঁছানোর আগেই পম্পেও বলেন, এতদঞ্চলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা ইসলামিক স্টেটকে পরাস্ত করা এবং তার বর্ণনায় যেটা কিনা ইরানের অস্থিতিশীলতা সৃষ্টির প্রয়াস, এসব নিয়ে স্পষ্ট একটা বার্তা তিনি পৌঁছিয়ে দিতে চান। সিরিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্র বাহিনীর ব্যাপক আলোচিত কথিত প্রত্যাহার বিষয়ে পরিকল্পনা যথারীতি রয়েছে একটাই, তবে ঠিক সেই সঙ্গে এটাও ঠিক যে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে লড়াই ক্ষান্ত দিয়েই ওই সৈন্যরা হঠে আসবে তেমনটিও হবার নয়। এ সম্পর্কে রিপোর্ট রয়েছে বিশ্ব সংবাদের পরপরই আমাদের অনুষ্ঠানে। জাতিসংঘ শরণার্থী সংস্থা বলছে অষ্টাদশী যে সৌদি তরুণী থাইল্যান্ডে পালিয়ে ব্যাংকক বিমানবন্দরের একটি হোটেল কক্ষে আশ্রয় নিয়ে রয়েছেন তাঁর ব্যাপারে তাঁরা এখন তদন্ত চালিয়ে দেখছেন। রাহাফ মোহাম্মদ আল কানুন ব্যাংকক পৌঁছন শনিবার দিন কুয়েত থেকে বিমানে চড়ে পরিবারের কাছ থেকে পালিয়ে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় কুর্দি বাহিনীর ওপরে হামলা বন্ধে তুরস্কের পক্ষ থেকে নিশ্চয়তা না আসা পর্যন্ত এবং ইসলামিক স্টেট পুরোপুরি উৎখাত না হওয়া পর্যন্ত উত্তর সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করবে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ কথা বলেছেন। এ নিয়েই আমাদের কূটনৈতিক সংবাদদাতা সিন্ডি শেইন এবং জ্লাটিকা হোকের রিপোর্ট থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। 19 ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছিলেন সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করা হবে। সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করলে কী অবস্থা দাঁড়াবে, ইসলামিক স্টেট জঙ্গি সেখান থেকে পুরোপুরি উৎখাত হয়েছে কিনা, এই অবস্থায় সেখান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক কিনা, সেই টুইট বার্তা নিয়ে গত কদিন বিভিন্ন মহলে এ ধরনের নানা আলোচনা সমালোচনা হয়। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প আরেক টুইট বার্তায় বলেন সিরিয়া থেকে ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করা হবে। এমন সময় এই টুইট বার্তাটি আসলো যখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইসরায়েল এবং তুরস্কে 4 দিনের সফরে রয়েছেন। রবিবার জন বোল্টন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আশ্বস্ত করে বলেছেন সিরিয়া থেকে দ্রুত সেনা প্রত্যাহার করা হচ্ছে না। বোল্টন যেমনটি বলেন,
The president's decision to withdraw, but to do so from northeast Syria in a way that makes sure that ISIS is defeated and is not able to
তিনি বলেন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করেছি, তবে উত্তর পূর্ব সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত করবার আগে আমরা নিশ্চিত করতে চাই সেখান থেকে আইসিস পুরোপুরি উৎখাত হলো কিনা বা আবার তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। সাবেক কুর্দি কর্মকর্তা ইদ্রিস নাসান ভয়েস অফ আমেরিকার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে বলেন ডিসেম্বরে সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের পর সিরিয়ায় কুর্দি যোদ্ধা এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে কিছুটা অসন্তুষ্টি বা অস্বস্তি আসলেও তাঁর সাম্প্রতিক ঘোষণায় আবারও স্বস্তি ফিরে এসেছে, যেমনটি তিনি বলেন।
The new statement by the US US president Mr. Donald Trump saying that we will not withdraw shortly from Syria and we guarantee
বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা প্রত্যাহার নিয়ে সাম্প্রতিক টুইট যেখানে বলা হয়েছে দ্রুত সিরিয়া থেকে সেনা সরিয়ে নেওয়া হবে না এবং আমরা কুর্দিদের নিরাপত্তা নিশ্চিত করব, এরপর কুর্দিদের মধ্যে বেশ স্বস্তির ভাব ফিরে এসেছে। মঙ্গলবার জন বোল্টন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যেকার আলোচনায় বোল্টন এরদোয়ানের কাছে এই নিশ্চয়তা চাচ্ছেন যেন তুরস্কের সেনারা কুর্দি যোদ্ধাদেরকে টার্গেট না করে। কুর্দি যোদ্ধারা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও 1 সপ্তাহের সফরে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। তিনিও সফরে মিত্রদেরকে আশ্বস্ত করবেন যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করছে না এখন। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী সিরিয়া থেকে প্রথম পর্বে যুক্তরাষ্ট্রের 2000 সেনা প্রত্যাহারের কথা ছিল। এতে করে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয় আর এরই মধ্যে তুরস্ক কুর্দিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয়। সিরিয়া যুক্তরাষ্ট্র থেকে সরে আসলে তেল সমৃদ্ধ ওই দেশটিতে রাশিয়া ঢুকে পড়তে পারে এমন আশঙ্কা করেন অনেকেই। ইসরায়েল বলছে ইরানও হয়তো এই সুযোগ কাজে লাগাতে পারে, সেখানে অভিযান চালাতেও পারে। অনেকে আবার বলছেন ইসলামিক স্টেট সেখানে আবারও আঘাত হানতে পারে এবং এলাকাটি পুনর্দখলের চেষ্টা করতে পারে। এসব বিবেচনা করেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সেনা প্রত্যাহারের বিষয়টি ক্রমান্বয়ে করা হবে।
We are pulling back in Syria. We're going to be removing our troops. I never said we're doing it that quickly, but we're decimating ISIS.
প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন, আমরা সিরিয়া থেকে সরে আসছি, আমরা আমাদের সেনাদেরকে সেখান থেকে প্রত্যাহারও করব, তবে আমি কখনো বলিনি তা আমরা খুব দ্রুত করব, আমরা আইসিসকে পরাস্ত করব আগে। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে আলোচনার জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সেখানে পাঠান, তুরস্ক এবং ইসরায়েলের নেতাদের সঙ্গে আলোচনার লক্ষ্যে। বোল্টন যেমন বলেন,
and to make sure that the defense of Israel and our other friends in the region is absolutely assured. And to take care of those who have fought with us against
Bolton bolchilen Israel ebong Juktorashtrer oporopor mitroder nirapotta ta amader jonno ottonto guruttopurno ekhi shonge eta nishchito kora dorkar je ISIS ba onno je kono jongi songothon shekhan theke somule binash hoyeche Islamic State er shonge juddhe Iraq ebong Syria ubhoy deshei Kurdi senara royechen shobar age Juktorashtrer sena pratyahar korle tara bipode porbe shobar age Syrian sarkari sena ebong Turashko bahinir hamlar shikar hobe tara তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান সম্মত হয়েছেন যে তিনি হামলা সাময়িকভাবে স্থগিত রাখার আদেশ দেবেন, তবে তা বন্ধ করবার নিশ্চয়তা তিনি দেননি। বলেছেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই চলবে তাদের।
The phone call with Mr. Trump, contacts by diplomacy and security units, and announcements made by the Americans prompted us to wait for some time. But of course, this is not an open-ended way.
এরদোয়ান বলছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ, কূটনৈতিক তৎপরতা এবং আমেরিকানদের ঘোষণার কারণে আমরা অভিযান আপাতত স্থগিত রেখেছি, তবে এটি সাময়িক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়টি শুধুমাত্র তখনই শুরু হবে যখন তুরস্ক এই নিশ্চয়তা দেবে যে কুর্দিদের ওপর হামলা করা হবে না। কুর্দি যোদ্ধাদেরকেও তিনি মনোবল না হারানোর পরামর্শ দিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অন্যান্য আরব রাষ্ট্রের সঙ্গে নানা কৌশলে ভালো সম্পর্ক গড়বার চেষ্টা করছেন এবং সেই চেষ্টা কুর্দিদের সঙ্গেও করতে পারেন, এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসাদ সরকারের সঙ্গে কোনো রকম সমঝোতায় না যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি কুর্দিদেরকে।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাঁচজন সহ জাতীয় ঐক্যফ্রন্টের সাতজন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন না বলে তাদের দল ও ফ্রন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। শপথ গ্রহণ না নেওয়ার অর্থ হচ্ছে তারা জাতীয় সংসদেও অংশ নেবেন না। এসব বিষয় নিয়েই ভয়েস অফ আমেরিকার ঢাকা সংবাদদাতা আমির খসরু কথা বলেছেন প্রবীণ সাংবাদিক এবং ইংরেজি দৈনিক নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের সঙ্গে।
রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন, এই সিদ্ধান্তের কারণে সংসদ নির্বাচনটি অংশগ্রহণমূলক হলেও জাতীয় সংসদটি আর অংশগ্রহণমূলক হচ্ছে না। এতে রাজনৈতিক ভারসাম্য বিঘ্নিত হবার সাথে সাথে রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কাও থেকে যায়। এদিকে অভিজ্ঞতার ক্ষেত্রে নতুনদের প্রাধান্য দিয়ে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছেন, এতে চ্যালেঞ্জও রয়েছে বলে বিশ্লেষকদের অভিমত। আর এসব বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন প্রবীণ সাংবাদিক এবং ইংরেজি দৈনিক নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ।
বিএনপি সহ ঐক্যফ্রন্টের নবনির্বাচিত সাতজন সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন না বলে তাদের দল এবং ফ্রন্টের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এরা রাজনৈতিক তাৎপর্য কি বলে আপনি মনে করছেন?
এর রাজনৈতিক তাৎপর্য ধরেন সংখ্যার দিক থেকে তো এমন কিছু না, কিন্তু সত্যিকার বিরোধী দল বলতে বাংলাদেশে যেটা বোঝায় এটা হলো ওই সাতজন যে রাজনৈতিক দলগুলি রিপ্রেজেন্ট করে সেখানে, তো সেদিক থেকে তাদের না যাওয়ার মানেটা হলো যে নির্বাচনটা যদিও অংশগ্রহণমূলক হয়েছে, পার্লামেন্টটা ওই অর্থে অংশগ্রহণমূলক হবে না। এখন যারা আছে সরকারি দল এবং যে বিরোধী দল হতে যাচ্ছে তারাও সরকারি দলেরই একটি অংশ, এটা সবাই জানে। এবং এসএস সাহেবও বলেছে যে আমি মহাজোটের সিদ্ধান্তেই আমি বিরোধী দলে থাকছি। সে এই কারণে এইটার রাজনৈতিক তাৎপর্যটা হলো যে যারা সত্যিকার বিরোধী দল হতে পারতো পার্লামেন্টে তারা পার্লামেন্টে যাবে না বলেছে, এবং তারা যদি না থাকে তাহলে পার্লামেন্টটা অনেকাংশে ডিসফাংশনাল হয়ে যাবে। এল বিরোধী দল পার্লামেন্টে রিপ্রেজেন্টেড হবে না।
2014 সালের 5 জানুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, ওই নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি তখন। এবারে অংশগ্রহণ করেছে সব বিরোধী রাজনৈতিক পক্ষগুলো এবং দলগুলো। এই দুই পরিস্থিতির মধ্যে গুণগত পার্থক্য বা কোনো পার্থক্য আছে কি না, যদি থাকে তাহলে আপনি কিভাবে এটা ব্যাখ্যা?
আচ্ছা, এটা হলো 2014 নির্বাচনটা প্রতিহত করার ঘোষণা দিয়েছিল বিরোধী দল, আর এইবার তারা অংশগ্রহণ করেছে এবং এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন এটা সুষ্ঠু হয়েছে কিনা এটা নিয়ে নানান রকম মতভেদ আছে, বিতর্ক আছে, সেটা আলাদা। কিন্তু এই দুইটা সময়ের মধ্যে যে সমস্যাটা, সেটা হলো 2014 নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল, এবারের নির্বাচন আংশিক প্রশ্নবিদ্ধ, পুরোপুরি না। এবারের নির্বাচনটা যেহেতু এইবারের নির্বাচনের লেজিটিমেসি অনেক বেশি, পার্লামেন্টের লেজিটিমেসি অনেক বেশি, কিন্তু পার্লামেন্ট কতটা কার্যকর হবে এইটা এখনই বলা যাবে না। এবং অকার্যকরের দিক থেকে 2014 বেশি ছিল না, এবার বেশি হবে, এইটা আরেকটু পরে বোঝা যাবে।
আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং ক্ষমতার ভারসাম্যের যে বিষয় রয়েছে এবং এই বিষয়গুলো বারবার বলা হচ্ছে, সে সম্পর্কে আপনি কি বলবেন?
ক্ষমতার ভারসাম্য তো আমাদের এখানে ওই অর্থে খুব একটা নাই, এবং যে যে ক্ষমতার ভারসাম্য করার জন্য রাষ্ট্রযন্ত্রের চেক এন্ড ব্যালেন্স যেটা থাকার কথা, সেটা হয়তো লেখালেখিতে আছে, সংবিধানে আছে, আইনে আছে, কিন্তু এটাকে প্র্যাকটিস করা হচ্ছে না। এই এখানে আপনার রাজনীতিকরণ, এই প্রতিষ্ঠানগুলি, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি রাজনীতিকরণের কারণে এখানে চেক এন্ড ব্যালেন্সের যে প্রশ্নটা আছে এটা অনেক সময় হয় না, এটা রাজনৈতিক কারণে হয় না।
আর স্থিতিশীলতার ক্ষেত্রে কি বলবেন? রাজনৈতিক
স্থিতিশীলতার ব্যাপারে ধরেন আপনার যেহেতু বিরোধী দল নির্বাচনটার প্রশ্ন তুলেছে এবং তারা পার্লামেন্টে যাবে না, এই ইয়েতে অস্থিতিশীলতার একটা এলিমেন্ট রয়ে গেছে। অস্থিতিশীল হবে কিনা রাজনৈতিক অবস্থা এইটা তো এখন বলা যাবে না, এটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, কিন্তু ওই পটেনশিয়ালটা, অস্থিতিশীল করার পটেনশিয়ালটা এবং এইটা রয়ে গেছে। এটা অনেকাংশে নির্ভর করবে স্থিতিশীলতা সুশাসনের উপর, দুর্নীতিমুক্ত শাসনের উপর এবং মানবাধিকার, আইনের শাসন, মিডিয়ার স্বাধীনতা, এগুলি সব মিলে শাসক দল কিভাবে এটাকে হ্যান্ডেল করবে এটার উপর নির্ভর করবে। কিন্তু যদি কোনো মেজর পদস্খলন হয় শাসন ব্যবস্থার মধ্যে, তখন হয়তো এই অস্থিতিশীলতাটা মাথাচাড়া দেওয়ার মতো অবস্থা রয়ে গেছে।
আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, মন্ত্রিসভার নতুন মুখ অর্থাৎ নতুন এসেছেন 30 জনের বেশি, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সংক্ষেপে যদি?
এটা তো একদিক থেকে মানে ভালো, ভালো এবং চ্যালেঞ্জিং। ভালো হলে অর্থে যে নতুন মুখ এসছে, নতুন, তাদেরকে আমরা দেখি নাই, তারা কেমন প্রশাসন চালাতে পারবে, কেমন করে তাদের মন্ত্রণালয় চালাতে পারবে, এটা কিন্তু আমাদের কাছে অদেখা। কাজে এটা আমাদেরকে আবিষ্কার করতে হবে, তাদের পটেনশিয়াল কি আছে, তাদের যোগ্যতা কতটুকু আছে, তাদের এফিসিয়েন্সি কতটুকু আছে, এই এবং তারা কতটা কন্ট্রিবিউট করতে পারে, এইটা আমাদের দেখার ব্যাপার। আর চ্যালেঞ্জিং হলো যে সরকারের জন্য অনেকগুলি টার্গেট সামনে আছে, এগুলি নির্বাচনী ম্যানিফেস্টোতে আছে, আর চলমান কতগুলি টার্গেট আছে এবং কতগুলি মেগা প্রজেক্ট আছে, এইগুলিকে বাস্তবায়িত করার জন্য যদি নতুনরা কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে না পারে তাহলে এটা সাফার করতে পারে। আর 3 নম্বর হলো চ্যালেঞ্জিং হলো দলের জন্য, যে দলের ভিতরে প্রবীণ যারা বাদ পড়েছে, প্রবীণ তো একেবারে প্রায় সবই বাদ পড়েছে, তো এই প্রবীণরা কতটা তারা সময় দিবে, কতটা দলের জন্য তারা সময় দিবে, এটার উপর নির্ভর করে দলের এবং সরকারের সফলতা।
প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমদ মনে করেন, অংশগ্রহণমূলক জাতীয় সংসদ না হওয়া এবং অভিজ্ঞতায় নতুনদের প্রাধান্য পাওয়া মন্ত্রিসভা নিয়ে সরকারকে দক্ষতা এবং প্রজ্ঞার সাথে কাজ করতে হবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য। আর এটিই হচ্ছে সরকারের সামনের আগামী দিনের চ্যালেঞ্জ। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার এক গ্রামে এক নারীকে নির্বাচনের রাতে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের ধর্ষণের গণধর্ষণের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীব কথা বলেছেন সান ফ্রান্সিসকো ভিত্তিক নারী অধিকার সংগঠন মৈত্রীর ক্লায়েন্ট অ্যাডভোকেসি প্রোগ্রাম ম্যানেজার ও গোল্ডেন গেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন এই বিভাগের খণ্ডকালীন অধ্যাপক জাকিয়া আফরিনের সঙ্গে।
জাকিয়া আফরিন, আপনি তো প্রবাস থেকে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের ঠিক পরের দিনই আমরা দেখলাম যে নোয়াখালীর সুবর্ণচরে একজন ভদ্রমহিলাকে রাজনৈতিক কর্মীরা নানাভাবে হেনস্থা করেছে, তাকে এবং তার পরিবারের সামনেই তাকে ধর্ষণ করা হয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি?
আসলে প্রতিক্রিয়ার কথা আর কি বলবো। বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নারীদের উপর জোর জুলুম চলছে, বলা যায় না যে অবাক হয়েছি, কিন্তু প্রতিবার একটু করে হতাশা আরো বেড়ে যায় এবং অত্যন্ত দুঃখিত হয়েছে এটা জেনে যে একজন নারী তার ভোটাধিকার পালন করতে গিয়ে, তার যে ভোট দেবার অধিকার, সেই অধিকারটা আদায় করার কারণে তাকে এভাবে ধর্ষণ করা হলো এবং তাকে তার পরিবারের কে অপমান করা হলো। অবশ্যই ভীষণ খারাপ লাগছে।
এর আগেও আমরা দেখেছি যে নির্বাচনের পরপরই বিভিন্ন ধরনের এরকম ঘটনা ঘটে। এর আগে 2001 সালে নির্বাচনের পরেও আওয়ামী লীগ সমর্থক বেশ কয়েকজন নারীকে বিএনপির সমর্থক কর্মীরা ধর্ষণ করেছিল। আপনার কি মনে হয় যে নির্বাচনের পরে পরে নারীদের উপর এরকম নির্যাতনের ঘটনা কেন ঘটে?
আমার মনে হয় না যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা শুধুমাত্র রাজনৈতিক কারণেই ঘটেছে। এটা হচ্ছে নারীকে দমিয়ে রাখার, তাকে শাস্তি দেবার একটা প্রয়াস হিসেবে কখনো ধর্মকে ব্যবহার করা হয়, কখনো রাজনীতিকে ব্যবহার করা হয়, কখনো তার যে সামাজিক অবস্থান, সে কোন অর্থনৈতিক অবস্থা থেকে বেরিয়ে এসেছে সেটাকে ব্যবহার করা হয়। তো শুধু রাজনীতির কারণেই যে হচ্ছে তা নয়। আপনি নির্বাচনের কথা বললেন, সে সময় অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের সংখ্যালঘুরা প্রত্যেকটা নির্বাচনের পরেই কিন্তু তার একটা ভয় থাকে এবং মেয়েরা, সে সংখ্যালঘু হোক কিংবা সে সংখ্যালঘু গোষ্ঠী না হোক, তারা কিন্তু সব সময় দেশে কোনো একটা যদি ঝামেলা হয় সবচেয়ে আগে কিন্তু মেয়েরা ভয় পেয়ে বাড়িতে বসে থাকে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আপনি দেখবেন যে মেয়েদের এই জিনিসটা একেবারে, যে মেয়ে সে কোন স্তর, কোন অর্থনৈতিক অবস্থা থেকে আসছে, সে কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করছে কিংবা সে কোন ধর্মের অনুসারী, তা কিন্তু কোনোই ব্যবধান করে না তাদের মধ্যে। যে কোনো একটা দেশে গণ্ডগোল হলে, দেশে কোনো কারণে একটা ঝামেলা হলে, এমনকি প্রতিবেশীর সাথে একটা ঝামেলা হলেও পাশের বাড়ির লোককে আমি কিভাবে শায়েস্তা করব, ওই বাড়ির মেয়েটাকে কোনো না কোনোভাবে অপমান করতে হবে। আর আমাদের মনের মধ্যে যে মেয়েরা হচ্ছে ছোট, তারা ইনফেরিয়র ছেলেদের চাইতে, তাদেরকে সবসময় কন্ট্রোল করতে হবে এবং তাদের কন্ট্রোল করা মানেই কিন্তু প্রতিপক্ষকে কন্ট্রোল করে ফেলা, ওই ধারণা থেকেই আমার মনে হয় বারবার আমরা এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখি।
আমরা দেখেছি যে সুবর্ণচরের এই ঘটনার পর অভিযুক্ত যে প্রধান আসামি রুহুল আমিন, তাকে সহ প্রায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বেশ কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে সরকার এই ধর্ষণের পরে যে সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে তা করা হয়েছে?
তো অবশ্যই আমি দেখে তো একটু শান্তি পেলাম যে অন্তত, কারণ প্রথম দু একদিন মনে হচ্ছিল না যে তাদের কাউকে ধরে আনা হবে। প্রথমেই তো যেই জিনিসটা ব্যবহার করা হয় মেয়েদের বিরুদ্ধে, যারা ধর্ষণের অভিযোগ তোলে কিংবা হ্যারাসমেন্টের অভিযোগ তোলে, কেউ প্রথমে বিশ্বাসই করতে চায় না। তো এক্ষেত্রে একটু সন্দেহ ছিল যে আসলে কিছু হবে, কিন্তু ওরা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে পত্রিকায় পড়েছি, তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারও করা হয়েছে। সেজন্য আমি সাধুবাদ জানাই যারা কর্তৃপক্ষ আছেন।
ধর্ষিত নারীর চিকিৎসার বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে?
যে হাসপাতালে তাকে রাখা হয়েছে সেখানে কি তিনি নিরাপদ কিনা, কারণ যে প্রভাবশালীরা তার উপরে এই অত্যাচার চালিয়েছে তারা নিশ্চয়ই সুযোগ পেলে আবার তার ওপর বা তার পরিবারের ওপর একটা কোন ধরনের হামলা চালাতে পারে। তো আমি জানি না এই নারী নিরাপদ কিনা, আমার তো মনে হয় তাকে আমাদের ঢাকায় নিয়ে এসে অত্যন্ত নিরাপদ একটা জায়গায় ভালো মতো তার চিকিৎসা করা দরকার। শুধুমাত্র শারীরিক নয়, তার মানসিক যে ট্রমার মধ্যে সে আছে, আমি পড়েছি যে সে একটা শকের মধ্যে না আছে, অবশ্যই এটা তো অনেক বড় একটা শকিং ব্যাপার, এবং তার মানসিক এবং শারীরিক দুটো পরিচর্যায় যেন বাংলাদেশের অত্যন্ত উন্নত চিকিৎসক দিয়ে করানো হয়, এটা অনুরোধ থাকবে।
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমাদের কি করা উচিত?
আসলে আমার মনে হয়, যেহেতু শুরুতেই বলেছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেজন্য আমাদের কিন্তু একেবারে গোড়াতেই শুরু করতে হবে, দেখতে হবে যে কেন এই ঘটনা বারবার ঘটছে। অবশ্যই রাজনৈতিক দলগুলোর সতর্ক হতে হবে যে যখন তারা নতুন সদস্যদের নিজেদের দলে নিচ্ছেন, তাদের কিন্তু বলতে হবে যে এই দলে থাকলে কোন কোন জিনিস গ্রহণযোগ্য নয় এবং কিভাবে বাংলাদেশের সকল মানুষকে, সে নারী পুরুষ যে কোনো ধর্মের হোক, কিভাবে তাদেরকে সম্মান করতে হবে। এবং একটা নির্বাচনে একটা দল হেরে গেলে কিংবা জিতে গেলে পরবর্তীতে তাদের কি কি করণীয় কিংবা কি জিনিসগুলো তাদের না করার দরকার সেইটা কিন্তু আগেই আলোচনা করতে হবে। তাহলে এই দেখে মনে হলো যে এই মানুষগুলো মনে করেছিল তারা যাই করবে তাদের কোনো ধরনের দায়বদ্ধতা নেই, এই ভাবনাটা যেন না আসে সেটা দেখতে হবে। আর এমনিতে নারী পুরুষের যে ব্যাপারটা, বাংলাদেশের ইতিহাস হচ্ছে আমাদের বীরাঙ্গনাদের গল্পের উপর দাঁড়িয়ে, তাই না? আমাদের বীরাঙ্গনাদের যে আত্মত্যাগ তার উপরে দাঁড়িয়ে সেই জিনিসটা আমাদের মনে করতে হবে যে কোনো ধর্ষণ সে যেই করুক, আজকে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলের মানুষ করছে বলে এই ধর্ষণটাকে মাফ করে দেওয়া যাবে তা কিন্তু হবে না। ওই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং আমাদের বীরাঙ্গনাদের যেভাবে আমরা সম্মান দিতে পারিনি অনেক বছর, কিন্তু এখন আমরা তাদের সম্মান দিচ্ছি, সেই জিনিসটা নতুন প্রজন্মের মাথায় ঢুকিয়ে দিতে হবে, তাহলেই আমার মনে হয় এই ধরনের অপরাধ আস্তে আস্তে কমে যাবে।
জাকিয়া আফরিন, ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থা। আপনারা ফোন করে, ইমেল করে অথবা সরাসরি যোগাযোগ করে আপনাদের প্রশ্ন মন্তব্য করুন এবং অনুষ্ঠানে যোগ দিন। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে চিকেন পক্স বা জল বসন্তে আক্রান্ত হয়েছে 500+ শিশু। রোগটি আরও ছড়ানোর আশঙ্কা করছেন চিকিৎসকরা। এ সম্পর্কে কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম হোসাইন শাকিল।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চিকেন পক্স বা জলবসন্তে আক্রান্ত হয়েছে 500+ শিশু। রোহিঙ্গাদের কাছে রোগটি আঁরা নামে পরিচিত। বয়স্কদের মাঝে ছোঁয়াচ্ছে এই রোগটি, তেমন বেশি না ছড়ালেও বেশি আক্রান্ত হচ্ছেন রোহিঙ্গা শিশুরা।
বাইশ হলো তো হাঁড়া উড়িলে এখন আমায় গাজর উড়ের ফোনতে কোচাল করে রাতে আগুন জানে পারে, মানে বিশালা হাইনে পারে, মানে কি নিজের গুণত তোড়ের আতা হাসর ফোনতে তোড়ের বেকুনের হস্তাই আন দেখি
দোয়া তো লুটি উঠে গজর হওয়া গমর উঠা তো লুটি উঠে মানে হস ফোন না রাখে গরমে খানা ফিনা নাহা হান্দি হান্দি থাকে।
জামতলী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত চিকিৎসক মাহবুব আল সায়েদ জানাচ্ছেন ক্যাম্পে জলবসন্তের প্রকোপ সম্পর্কে।
চিকেন পক্স হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এটা একটা আবহাওয়াজনিত কারণ হতে পারে, একটা হতে পারে এটা যেহেতু ভাইরাস এটা গাদাগাদি করে থাকার হতে পারে, হাইজেন যদি আমরা মেনটেন না করি সেক্ষেত্রেও হতে পারে, হ্যাঁ, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে পানির মাধ্যমেও ছড়াতে পারে। আর এখান থেকে প্রতিকার পাওয়ার একটা উপায় আছে যে এটা যখন আমাদের এই লক্ষণগুলো যখন হবে শরীরে ছোটো ছোটো ফোসকার মতো দেখা যাবে, তবে এটা পেয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় না পেয়ে বরং এটা সচেতনভাবে একটু ধৈর্য ধরে যদি আমরা এটা মোকাবেলা করতে পারি তাহলে খুবই ভালো হয়। যেমন যদি লক্ষণ পায় এটা প্রথম থেকে 72 ঘন্টার মধ্যে এটা লক্ষণ পায়, মোটামুটি 5 দিন থেকে অথবা সাত দিনের মধ্যে এটা ভালো হয়ে যায়। যাদের পরিবারে এসব দেখা দিয়েছে, যার শরীরে চিকেন পক্স কিংবা বাচ্চাদের কারণে কিংবা বয়স্ক লোকদের ক্ষেত্রে, তারা যেন নিকটস্থ হসপিটালে গিয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেলে ভালো হয়ে যাবে।
ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে যাতে রোগটি না ছড়ায় সেজন্য সচেতনতা বাড়ানো হচ্ছে। জলবসন্তের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় রোগটি আরও ছড়ানোর আশঙ্কা করছেন কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার এম এ মতিন। ইতিপূর্বে রোহিঙ্গা ক্যাম্পে ডিপথেরিয়া ও কলেরা সহ বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ভারতের অসম রাজ্যে নাগরিকপঞ্জী নবীকরণ বা এনআরসি প্রক্রিয়া নিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যেই কেন্দ্রীয় সরকার আজ বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল 2019 ধ্বনি ভোটে পাশ করে নিয়েছে। ওয়াশিংটন থেকেই এ সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করছেন আহসানুল হক আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে।
যেমনটি শুনলেন, ভারতে লোকসভা বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল 2019 পাশ করেছে ধ্বনি ভোটে, এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অসমে কংগ্রেস, বামফ্রন্ট, এমনকি বিজেপির কয়েকটি মিত্র দলও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিজেপির আঞ্চলিক মিত্র দল অসম গণ পরিষদ প্রতিবাদ জানিয়ে ক্ষমতাসীন কোয়ালিশন থেকে বের হয়ে গেছে। অসমে বিজেপির মুখপাত্র মেহেদি আলম বোরা দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। সার্বিক বিষয়টির উপর নজর রাখছেন কলকাতায় দীপঙ্কর চক্রবর্তী। দীপঙ্করদা, প্রথমেই জানতে চাই যে এই সংশোধনী প্রস্তাবটি কি এবং কেন?
সংশোধনী প্রস্তাব কি জানার আগে তাহলে জানতে হবে যে আসল নাগরিকত্ব আইনটি, যেটি 1955 সালে জারি হয়েছিল, সেই আইনটি কি। তাতে নাগরিকত্ব দেওয়া হবে, ভারতের নাগরিকত্ব পাবেন সেই সব মানুষ যারা জন্মগতভাবে অথবা তাদের পিতামাতার জন্য অথবা রেজিস্ট্রি করে অথবা যেটাকে নিউট্রালাইজেশন বলে, যে নাগরিকত্ব গ্রহণ করা, আর অথবা কোনো অন্য ভূখণ্ড যদি ভারতের অংশ হয়ে যায় ভৌগোলিক কারণে, সেটাও নাগরিকত্বের একটা কারণ হতে পারে। এছাড়া বাকি যারা আসবেন, ভ্যালিড পাসপোর্ট অথবা এখানে ভিসা শেষ হয়ে যাওয়ার পর যারা থাকবেন, তাদের বেআইনি অভিবাসী হিসেবে গণ্য করা হবে। এইটি ছিল আসল নাগরিকত্ব আইন। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে এরপর বেশ কিছু মানুষ নানান কারণে প্রতিবেশী দেশগুলো থেকে ভারতে চলে আসা শুরু করেন। সেটা স্বাধীনতার পরপর থেকেই শুরু হয়েছিল, এমনকি দেশভাগের আগেও শুরু কিছু হয়েছিল, দেশভাগের পরও সেটা চলতে থাকে। যেমন ধরা যাক পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে। এর মধ্যে আফগানিস্তান থেকে কম, কিন্তু ভারত আর বাংলাদেশ আর পাকিস্তান থেকে অনেকেই চলে এসেছে। তার মধ্যে যেমন হিন্দু আছেন তেমন মুসলমান আছেন, শিখ আছেন, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সকলেই আছেন। মানে ধর্ম নির্বিশেষে ওখান থেকে চলে এসেছেন, তবে হিন্দু ও মুসলমানের সংখ্যা স্বভাবতই বেশি, কারণ এই এই দুটো ধর্মের লোকই অন্যান্য দিকেও বেশি। এবারে এই যে নাগরিকত্ব আইনটা ছিল সেটাকে নিয়ে অনেক চর্চা হয়েছে অসম এবং আরো কয়েকটা রাজ্যে, বিশেষ করে অসমে। তারা বহুদিন ধরেই বলে আসছিল যে আমাদের রাজ্যে বহন ক্ষমতার অতিরিক্ত মানুষ চলে আসছে প্রতিবেশী দেশ থেকে, সুতরাং আমরা এটা বহন করতে পারছি না, এখানে নাগরিকত্ব চিহ্নিতকরণ হোক, যে কারণে নাগরিক পঞ্জী বা এনআরসি করা হলো। এখন এই এর অনেক আগে থেকেই একটা জিনিস হয়ে আসছিল যে মুসলমান যারা আসছেন তাদের জন্য নাগরিকত্ব প্রদান করা হবে কি হবে না, একটা কাট অফ টাইম যাকে বলে, যে ওই সময় থেকে সেটা করা হলো যে
1971 সালের বোধহয় মার্চ থেকে ওটা যারা ওর মধ্যে এসেছেন তাদের তারা যদি বেআইনি ভাবেও থেকে যান তাও তাদেরটা গণ্য করা হবে 71 সালের পর্যন্ত, কিন্তু তারপর যারা আসবেন তাদের আর গণ্য করা হবে না। এরপর যেটা হলো সেটা হচ্ছে সংশোধনী প্রস্তাবে যেটা বলা হয়েছে আজকে যেটা ধ্বনিমতে পাশ হয়েছে লোকসভায়, সেটা খুব একটা সাংঘাতিক ব্যাপার। সেটাতে বলা হয়েছে যে 6টি সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তান থেকে যারা এসেছেন ভারতে, হিন্দু জৈন শিখ পারসি আর বৌদ্ধ ও খ্রিস্টান, এরা যদি আসেন ভারতে এসে থাকেন তাহলে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তারা এলে কোনো ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই বা বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই তাদের নাগরিকত্বের অনুরোধ গ্রাহ্য করা হবে এবং তাদের বেআইনি অভিবাসী হিসেবে চিহ্নিত করা হবে না। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কিন্তু আগেরটাই রয়ে গেছে এবং এই যে বাকি অমুসলিম যে সম্প্রদায়গুলো তাদের জন্য ভারতে থাকার মেয়াদও যেটা হওয়ার কথা সংবিধান অনুযায়ী যেটা হওয়ার কথা বা নাগরিকত্ব আইন অনুযায়ী যেটা ছিল সেটা ছিল 11 বছর ভারতবর্ষে থাকতে হবে তবে তারা নাগরিকত্বের জন্য।
জি, এখানে একটা একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে ধর্ম নিরপেক্ষতার বিষয়টি কি এখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে না? ভারতের সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতার বিষয়টি মুসলমানদের ক্ষেত্রে একরকম এবং অমুসলমানদের ক্ষেত্রে আরেক রকম, এই সম্পর্কে কি বলছেন সবাই?
এটা নিয়েই তো প্রশ্নটা উঠেছে, যেখানে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ এবং সেখানে ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া বা কেড়ে নেওয়া তার কোনো অধিকার দেওয়া হয়নি সংবিধানে, সেখানে কেমন করে একই নাগরিক একই দেশের একটা সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়া হবে আরেকটা সম্প্রদায়কে দেওয়া হবে না এটা কেমন করে চলতে পারে? এইটা নিয়েই কিন্তু এটাকে বলা হচ্ছে যে এই আইন অবশ্যই গ্রহণীয় নয়।
রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় তিনি কি বলেছেন?
আসলে সেটা জানার আগে আরেকটু আগে মানে রাজনাথ সিং এর কথাটা কি বলেছেন সেটা জানার আগে একটু বলা দরকার যে এইটা পাস হওয়ার ফলে কি হতে পারে। সেটা হতে পারে এই যে একই রাজ্যে যেটা আমি বলছিলাম যে দুটো আলাদা আলাদা নাগরিকত্বের সংজ্ঞা থাকবে এইটা চলে না, এটা গ্রহণীয় নয়, যার জন্য আসামের দলগুলো পর্যন্ত এবং বিরোধী দলগুলো এটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র, এবং আসাম আইন আসাম চুক্তি যেটা হয়েছিল যার ভিত্তিতে এনআরসি করা হচ্ছে সেটাকেও বানচাল করে দেওয়ার একটা চক্রান্ত এইটা বলা হচ্ছে। এবার বিরোধী দলগুলো প্রতিক্রিয়া যেটা দিয়েছে তাতে তৃণমূল আর কংগ্রেস দুজনেই বলেছে যে এটা সিলেক্ট কমিটিতে পাঠানো হোক এই বিল করার আগে, সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে এটাকে বিল করা যাবে না, এবং এটার প্রতিবাদে যেহেতু একটা এই ধরনের একটা আইন মানে বিল আনতে চলেছে তার প্রতিবাদে তৃণমূল এবং কংগ্রেস ওয়াক আউট করে লোকসভা থেকে, সিপিএমও প্রতিবাদ জানায়। কিন্তু আর ও আরেকটা হচ্ছে যে অসমের অগপো যারা একটু আগে বললেন তুমি বললে যে অসম গণ পরিষদ যারা বিজেপির শরিক দল ছিল তারা ওই দল থেকে বেরিয়ে গেছে মানে শরিক এটা ছেড়ে দিয়েছে, তারা অত্যন্ত ক্ষুব্ধ কারণ তাদের মতে যে এটা অসমের উপর প্রচন্ড চাপ বাড়িয়ে দেবে, কারণ শুধুমাত্র তো মুসলিম না হিন্দু শিখ এবং অন্যান্য ধর্মাবলম্বী তারা সকলেই যদি আসেন। রাজনাথ সিং তাদের আশ্বস্ত করার জন্য বলেছেন যে এইতে আমাদের সাংবিধানিক দায়িত্ব যে আমাদের নাগরিক যারা তাদের সঙ্গে সঙ্গে যারা আমাদের নাগরিকত্ব চাইছেন পীড়িত নিপীড়িত দুর্দশাগ্রস্ত তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাদের এইটা মানবিক কর্তব্য তাদের দেওয়া। সুতরাং যারা ওখানে অন্যান্য জায়গায় এই ভারত বাংলাদেশ এই দুঃখিত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে যারা নিপীড়িত নির্যাতিত তারা যদি এখানে এসে আশ্রয় চান তাদের আমরা দিতে বাধ্য। তখন বলা হচ্ছে যে তাহলে মুসলমানরা নয় কেন? তখন বলা হচ্ছে এই তিনটি দেশেই মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সুতরাং সেখানে সংখ্যালঘু হিসেবে যারা আছেন তাদেরই আমরা রক্ষা করতে পারি, সংখ্যাগরিষ্ঠদের আমরা রক্ষাকান্ত করবো, সেই জন্য তাদের জন্য যে আইনটা রয়েছে সেটা বলা থাকবে এবং এটা অন্যান্যদের ক্ষেত্রেই বলবৎ হবে।
দীপঙ্করদা, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে আপনি একটু বলবেন যে এটা নিম্নকক্ষে পাশ হলেই তো হবে না, এটা উভয় কক্ষেই পাশ হতে হবে সংসদে, তো রাজ্যসভায় যদি রাজ্যসভায় বিলটি আটকে গেলে কি হবে?
হ্যাঁ, এটা খুব সঙ্গত প্রশ্ন। আসলে রাজ্যসভায় যাতে বিলটি আটকাতে পারে এটা এর আগেও দুবার চেষ্টা করে পারেনি রাজ্যসভায় পারেনি বলেই, এখন এই শীতকালীন অধিবেশনটা একটা দিন বাড়িয়ে রাখা হয়েছে আগের থেকে, যে যেটা একটা চেষ্টা করা হবে যে রাজ্যসভাতে এই বিলটা পেশ করে যাতে পাস করিয়ে নেওয়া যায়। যদি সেটা না হয় তাহলে এদের একটা শেষ উপায় হচ্ছে অর্ডিন্যান্স জারি করে এটাকে পাস করিয়ে নেওয়া, সেটা কিন্তু 6 মাসের জন্য বৈধ থাকবে, তারপর কিন্তু সেটাকে পাস করাতেই হবে। সুতরাং আশা করা যায় যে কোনো না কোনো ভাবে এই বিলটি আটকানো হবে এবং এটাকে পাস করানো যাবে না।
অনেক ধন্যবাদ, কথা বলছিলাম কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সাথে।
এবারে আপনাদের জন্য রয়েছে ইংরেজি শিক্ষার আসর, এভরিডে গ্রামার।
আমাদের প্রতি সপ্তাহের আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিসা আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী। আমি কিন্তু আজ প্রথমেই জানতে চাইছি যে কি বিষয় নিয়ে আমরা আজ আরম্ভ করব, কি বিষয় নিয়ে আলোচনা করব।
সাবরিনা, আজকে আমরা দেখব একটি বাক্যের শুরুতেই কনজাংশন কিভাবে ব্যবহার করা হয়, মানে যাকে বলা হচ্ছে স্টার্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশন।
বাক্যের শুরুতে কনজাংশনের ব্যবহার? তবে আমরা তো এতদিন ধরে জেনে এসেছি যে দুটি বাক্যকে কিংবা দুটি শব্দকে সংযুক্ত করে কনজাংশনস।
আসলে সাবরিনা, সেটা কিন্তু একদম ভুল শেখনি, একেবারেই ঠিক শিখেছ, আমরা সবাই সেটাই জানি এবং শিখেছিলাম। তবে কি জানো, কনজাংশন দিয়েও বাক্য শুরু করা যায়।
তাই নাকি?
হ্যাঁ, এবং সেটা বোঝার জন্যই শোনা যাক লুসিয়া আর কাভের মধ্যকার এই সংলাপ।
Lucia, I was thinking about our introduction. One of us always says, I'm my name. Then the other person says, and I'm my name.
Yeah, the second person always starts their sentence with a conjunction. I never thought about that. That would be
a good topic to cover.
হ্যাঁ, এখানে কাভে বলছিল যে একজন যখন নিজেকে পরিচয় করিয়ে দিতে থাকে তখন মানে সে বলে যে আমি অমুক,
হ্যাঁ,
তখন আবার আরেকজন বলে এবং আমি তমুক।
হ্যাঁ, আর লুসিয়া সেই ব্যাপারটার দিকেই আলোকপাত করে আমাদের বলছে যে সাধারণত দ্বিতীয় ব্যক্তিটি তার বাক্য শুরু করে কনজাংশন দিয়ে।
আচ্ছা, কিন্তু সাধারণত কি সেটা খুব একটা লক্ষ্য করা যায়?
হ্যাঁ, মাঝে মাঝে তো এরকম ব্যবহার আমরা লক্ষ্য করি, বিশেষ করে কথ্য ইংরেজি ভাষাতে।
হ্যাঁ, তা অবশ্য ঠিক।
এবার এসো তাহলে শোনা যাক এই সম্পর্কে আরো কিছু কথা।
And but come from a group of words called coordinating conjunctions. These words connect two or more structures, such as clauses.
Clauses are groups of words that have a subject and a predicate.
I disapproved of his study habits, and I told him so.
এখানে লক্ষ্য করেছো নিশ্চয়ই যে কাভে বলছে and এবং but হচ্ছে এমন একগুচ্ছ শব্দের অংশ যেগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশনস বলা হয়।
কোঅর্ডিনেটিং কনজাংশনস?
হ্যাঁ, আসলে এই কোঅর্ডিনেটিং কনজাংশনসই হচ্ছে কনজাংশনস, কিন্তু সমন্বয় সাধন করছে বলে কোঅর্ডিনেটিং কনজাংশনস বলা হচ্ছে। এই শব্দগুলো দুটি কিংবা ততোধিক বাক্য কাঠামো যেমন ক্লজকে সংযুক্ত করে। আর ক্লজ কি সেটা তো তুমি জানোই।
হ্যাঁ, তা তো আমি জানি। ক্লজ হচ্ছে সেই একগুচ্ছ শব্দ যার সাবজেক্ট এবং প্রেডিকেট আছে।
ঠিক বলেছ। আর যেমন ধরো এই বাক্যটি, আই ডিসঅ্যাপ্রুভ অফ হিজ স্টাডি হ্যাবিটস অ্যান্ড আই টোল্ড হিম সো।
হ্যাঁ, এখানে আই ডিসঅ্যাপ্রুভ অফ হিজ স্টাডি হ্যাবিটস হচ্ছে একটি ক্লজ, আর আই টোল্ড হিম সো হচ্ছে দ্বিতীয় ক্লজ, এবং একে সংযুক্ত করেছে কনজাংশন অ্যান্ড।
ঠিক বলেছ। এবং এই কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে কাভি আরও কি বলছে সেটা শোনা যাক।
Coordinating conjunctions connect structures as equals. They show that structures or ideas have an equal weight or importance in the sentence.
There is a difference between and but. And shows that the structures go together, but shows that the structures contrast.
হ্যাঁ, এখানে কাভে বলছিল যে কোঅর্ডিনেটিং কনজাংশনস বাক্য কাঠামোগুলোকে সমানভাবে সংযুক্ত করে।
তার মানে হচ্ছে এই ধরনের কনজাংশনসের মাধ্যমে এটা বোঝা যায় বা যে বাক্যের বা ক্লজের দুটো অংশের গুরুত্ব সমান।
হ্যাঁ, আর লুসিয়া কিন্তু এদিকে আমাদেরকে অ্যান্ড এবং বাটের মধ্যকার পার্থক্য বুঝিয়ে দিয়েছে।
এই পার্থক্যটা বোঝো তো?
হ্যাঁ, অ্যান্ডের মাধ্যমে বাক্য কাঠামোগুলো একত্রিত হয়, একত্রিত করে বাক্য কাঠামোগুলোকে, বাক্যগুলোকে, এবং বাটের মাধ্যমে বাক্য কাঠামোর পার্থক্যটা বোঝা যায়।
বাহ, এই কনজাংশন সম্পর্কে আরো কিছু কথা শোনা যাক এখন কাভের কাছে।
Conjunctions can be used with a variety of punctuation. They can even connect two or more sentences. In other words, you can use them at the beginning of sentences.
But we suggest that you be careful about using them, since English learners often use conjunctions incorrectly.
I won the state fair, but I'm happy.
And using conjunctions too often is also not good. This creates a repetitive style in writing and speaking.
কাভি বলছে যে কনজাংশনসের সঙ্গে নানান রকম পাংচুয়েশন বা যতিচিহ্ন ব্যবহার করা হয়, এবং তারা দুটি পৃথক বাক্যকে, অর্থাৎ কনজাংশনস দুটি পৃথক বাক্যকে সংযুক্ত করে। আর সেজন্যই আমরা গোড়াতে যে কথাটা বলেছিলাম যে কনজাংশনস বাক্যের শুরুতেও কিন্তু বসানো যায়, তবে এই কনজাংশনস ব্যবহারের ব্যাপারে লুসিয়া কিন্তু আমাদের একটু সতর্ক করে দিচ্ছে।
হ্যাঁ, আর লুসিয়া বলছিল যে যারা ইংরেজি ভাষা শিখছে তারা কিন্তু অনেক সময় ভুলভাবে কনজাংশনস ব্যবহার করে।
হ্যাঁ, যেমন এরকম একটা বাক্য ধরা যাক, আই ওয়ান দ্য স্টেট ফেয়ার বাট আই এম হ্যাপি। এই বাক্যটা কেন ভুল বলো তো?
হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে বাটের পরিবর্তে হবে অ্যান্ড।
একদম ঠিক বলেছো সাবিনা,
অ্যান্ড আই এম হ্যাপি, এটা বলা উচিত।
হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। কাভি আমাদের আরও একটা বিষয়ে স্মরণ করিয়ে দিচ্ছে যে বারবার কনজাংশনস ব্যবহার করাটা ঠিক হবে না, এতে লেখার এবং কথ্য ভাষায় এক ধরনের পুনরাবৃত্তি ঘটে, অহেতুক পুনরাবৃত্তি ঘটে।
হ্যাঁ, এবার আমি পুরোপুরি বুঝতে পারছি।
তাহলে এবার তো উঠতে হচ্ছে আজকের এই আয়োজন থেকে। আর ওঠার আগে যথারীতি আপনাদের জানিয়ে রাখি যে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন, শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক ফ্যান পেজেও।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আজকের মতো এভরিডে গ্রামারের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরুদ্দিন।
এবং শুরুই করছি আমাদের সংবাদদাতাদের দুটি রিপোর্ট দিয়ে। প্রথমেই আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক কুমার তাঁর রিপোর্টের মুখপাত্রে বলছেন, বাংলাদেশের রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির উত্তরবঙ্গের প্রধান সমন্বয়ক সহ চার নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ১৩ রংপুরের জঙ্গি সেলের একটি বিশেষ দল সোমবার রাতে তাদের গ্রেফতার করেছে। এ বিষয়ে র‍্যাব ১৩ রংপুরের অধিনায়ক মোজাম্মেল হক ভয়েস অফ আমেরিকাকে জানান,
রাজশাহী এবং রংপুর বিভাগের জঙ্গির প্রধান সমন্বয়ক, এর নাম হচ্ছে আব্দুর রহমান বিশ্বাস ওরফে ফোয়াদ ওরফে নিয়াজ। রংপুরের তারাগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, একজন বৈঠক করতেছিল।
গ্রেফতারকৃত অন্য সদস্যরা হলো আখিনুর ইসলাম, লোকমান আলী, মিজানুর রহমান। এ সময় তাদের হেফাজতে থাকা বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজাগুলি ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়। প্রতীক কুমার, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
এর পরের রিপোর্টটি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষরায়ের কাছ থেকে পাওয়া। পরমাশিস তাঁর রিপোর্টের মুখপাত্রে বলছেন যে ভারতে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রা কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে। বিজেপি সূত্রে বলা হয়েছে যে চার জায়গা থেকে বের হবে ওই রথ।
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির রথযাত্রা কর্মসূচির বিষয়টি নিয়ে মামলা হওয়ায় এখনও পর্যন্ত সেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আজ মঙ্গলবার শীর্ষ আদালতের রাজ্যের তরফে একটি রিপোর্ট দেওয়া হয়। তাতে রথযাত্রায় রাজ্যে অশান্তি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সূত্রের খবর, কোচবিহার, গঙ্গাসাগর থেকে যে যে রথ বেরোবে তার আগে নির্ধারিত ছিল। নতুন জায়গা হিসেবে উঠে এসেছে মেদিনীপুরের নাম। এখনও পর্যন্ত ঠিক রয়েছে আগামী 16 জানুয়ারি রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে তার। সম্ভবত সেদিনই কোচবিহার থেকে রথের উদ্বোধন করতে পারেন অমিত শাহ। সেই সঙ্গে এও খবর, আগামী 15 জানুয়ারি মঙ্গলবার ফের শীর্ষ আদালতে এই মামলার শুনানি। সম্ভবত এদিনই চূড়ান্ত রায় দিতে পারে শীর্ষ আদালত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এবার বিশ্ব সংবাদের শিরোনাম কয়েকটি অংশ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সীমান্ত প্রাচীর গড়ার ব্যাপারে সমর্থন হাসিলের লক্ষ্যে মেক্সিকো সংলগ্ন দক্ষিণী সীমান্ত দেশকে মানবিক ও নিরাপত্তার নিরিখে দারুণ অত্যাশন্ন একটি হুমকি রূপে চিত্রায়িত করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাগাতার। শুধু তাই নয়, বলা হচ্ছে যে দরকার হলে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে ওই দেওয়াল নিয়ম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। কংগ্রেস বিধায়কদের সঙ্গে দেয়াল গড়ার তহবিল আদায়ের এ আইনি লড়াই এখন সরকারি কাজকর্ম আংশিক বন্ধের অচলাবস্থাকে 18 দিনে প্রলম্বিত করছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখন উত্তর কোরিয়া রয়েছেন, চার দিনের সফরে রয়েছেন তিনি চীনে। বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথাবার্তা চলছে তাঁর। কিম তাঁর স্ত্রী রি সোলজু এবং বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তাকে নিয়ে বিশেষ একটি ট্রেন উত্তর কোরিয়া থেকে বেজিং গিয়ে পৌঁছয় আজ মঙ্গলবার সকালে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, কিম চীন সফরে গিয়েছেন প্রেসিডেন্ট শির আমন্ত্রণে। ভারত সংসদের নিম্নকক্ষে একটি বিতর্কিত বিল পাশ হয়েছে যাতে হিন্দু, শিখ বা খ্রিস্টানদের মতো ধর্মীয় গোষ্ঠীর জন্য নাগরিকত্বের একটি সহজ পথ প্রস্তাব করা হয়েছে। তবে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যাওয়া মুসলিমদেরকে এ থেকে বাদ রাখা হয়েছে। বিরোধীদলীয় সদস্যরা এই প্রস্তাবকে বিভক্তিমূলক বলে প্রতিবাদ জানিয়েছেন। বলেছেন, ধর্মীয় দিক থেকে এই একপেশে বিল মানা যায় না, এ বিল ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ড্যান ক্রাফটন এবং ফেসবুকে ছিলেন সঞ্জানা ফিরোজ। ওয়াশিংটন স্টুডিও থেকে আমি তাহিরা কিবরিয়া এবং
আমি সরকার কবিরুদ্দিন
আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি,
সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.